বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 28 এপ্রিল, 15 বৈশাখ এবং ফার্সি 8 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বার 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর লেবানন সফরের গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ নির্মাণে যেসব বিষয় থাকা জরুরি সেসব বিষয় সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণ ধর্মী প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসলামী বিপ্লবের কল্যাণে ইরানের নতুন প্রজন্মগুলো তাদের শত্রু মিত্রকে চিনতে পেরেছে বলে প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির মন্তব্য। ইরানি নৌযানকে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে আওয়ামী লীগ যথাযথ জবাব দেবে বলে ওবায়দুল কাদেরের মন্তব্য। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেও নরেন্দ্র মোদি তা করেননি বলে অভিষেকের অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট বলেছেন বিপ্লবের কল্যাণে আজ ইসলামী বিপ্লব বিজয় পরবর্তী প্রজন্ম তাদের শত্রু মিত্রকে চিনতে পেরেছে, সকল ষড়যন্ত্র সত্ত্বেও তারা তাদের পথ খুঁজে পেয়েছে বলে মন্তব্য করেন সৈয়দ ইব্রাহিম রাইসি। রাইসি গতকাল সকালে দ্বিতীয় পর্যায়ের প্রাদেশিক সফরে খুজিস্তান পৌঁছেছেন। দক্ষিণ খুজিস্তান প্রদেশের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও ইমাম এবং গভর্নর তাঁকে দিসপুল বিমানবন্দরে স্বাগত জানান। ইরান প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট আজ খুজিস্তানের সদগান এলাকায় এক জনসমাবেশে বক্তব্য রাখেন। পবিত্র প্রতিরক্ষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই সমাবেশে তিনি বলেন, শহীদদের রক্তের রং ম্লান হতে পারে, কিন্তু তাদের কীর্তি এবং তাদের বরকত সবসময় জারি আছে। রাইসি আরও বলেন, ওই এলাকার অন্যতম প্রয়োজনীয়তা হল নিরাপত্তা। নিরাপত্তাহীনতা কোনোভাবেই সহ্য করা হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তেহরানের জুমার খতিব বলেছেন, ধর্মীয় ব্যবস্থায় জ্ঞান ও অন্তর্দৃষ্টির সমর্থন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তেহরানের জুমার খতিব হুজ্জাতুল ইসলাম অল মুসলিমিন সৈয়দ মোহাম্মদ হাসান আবু তোরাবি ফার্দ জুমার খুতবায় ওই মন্তব্য করেন। শহীদ জানিবেত ওশানার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি একথা বলেন। একই সঙ্গে তিনি আয়াতুল্লাহ শহীদ আব্বাস আলী সুলাইমানের প্রতিও সম্মান জানান। তিনি বলেন, শ্রমিকরা হল জাতীয় কর্তৃত্বের মেরুদণ্ড, শ্রমজীবী মানুষের জীবন জীবিকার উন্নয়ন ঘটাতে হবে বলেও তিনি মন্তব্য করেন। ঈদ উল ফিতরের নামাজের সময় দেওয়া সর্বোচ্চ নেতার বক্তব্য উল্লেখ করে জনাব তোরাবি ফারদ আরও বলেন, রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয়ে দুজনের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু তা নিয়ে সংঘাতে জড়ানোর কোনো যুক্তি নেই। কিছু কিছু বিষয় যেমন উপেক্ষা করা উচিত, তেমনি কোনো কোনো ত্রুটি ক্ষমাও করা উচিত। তিনি আরও বলেন, শত্রুরা ইরানে জাতির ঐক্য ও সংহতি সহ্য করতে পারে না, তারা চায় একে অপরের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ুক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান লেবাননে হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর সঙ্গে দেখা করেছেন। লেবানন, ফিলিস্তিন এবং ইরানের সঙ্গে সৌদি আরবের চুক্তিসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে তারা আলোচনা করেন। ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বর্তমানে বৈরুত সফরে রয়েছেন আমির আবদুল্লাহিয়ান। তারই অবকাশে তিনি হিজবুল্লাহ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি সহ সৌদি আরবের সঙ্গে ইরানের সমঝোতা ও কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু হবার প্রভাব নিয়ে দুই নেতা কথা বলেন। এ অঞ্চলের দেশগুলো, বিশেষ করে লেবাননের সাম্প্রতিক পরিস্থিতি এবং ফিলিস্তিনে চলমান পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠকে বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তাফা আমিনি সহ পদস্থ অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ওমান সাগর থেকে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান। ট্যাঙ্কারটি একটি ইরানি নৌযানে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এটিকে আটক করে ইরানের পানিসীমায় নিয়ে আসা হয়। ইরানের নৌবাহিনীর গণযোগাযোগ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পারস্য উপসাগরে একটি ইরানি মাছ ধরার নৌকায় আঘাত করে বিদেশি তেল ট্যাঙ্কারটি। এ ঘটনায় কয়েকজন ইরানি জেলে আহত হন এবং দুজন এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনার পর মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাঙ্কারটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ার চেষ্টা করে। এ সময় ইরানি মাছ ধরার নৌকার অক্ষত জেলেরা তাদের কাছে থাকা যন্ত্রের মাধ্যমে সাহায্যের আবেদন জানান। তখন ইরানের দক্ষিণাঞ্চলীয় চবাহর বন্দরে মোতায়েন নৌবাহিনীর বায়ান্দার নামক ডেস্ট্রয়ার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আঘাতকারী বিদেশি জাহাজটিকে আটক করে। ততক্ষণে জাহাজটি পারস্য উপসাগর পার হয়ে ওমান সাগরে প্রবেশ করেছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে আওয়ামী লীগ যে কাউকেই যথাযথ জবাব দেবে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত। তাই অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন যারা বানচাল করতে আসবে, বাধা দিতে আসবে, তাদেরকেই প্রতিহত করা হবে। বিএনপির আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, কোনো পাল্টাপাল্টি কর্মসূচি করতে হচ্ছে না আওয়ামী লীগকে। বিএনপি কখনো দ্রুত, কখনো ধীরগতির আন্দোলন, মানববন্ধন, পদযাত্রা, গণ অভ্যুত্থান করছে। এজন্য অপরাজনীতি থেকে এদেশের মানুষকে এবং মানুষের জানমাল রক্ষা করার জন্যই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে।
আমরা সবাইকে বলি নির্বাচনে আসতে, কিন্তু যারাই বাধা দেবে তাদেরকে আমরা প্রতিরোধ করব, প্রতিহত করব।
এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মেধাবী তরুণ শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আজ সকালে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মালের হাট এলাকায় ইলিশা এক নামের আরেকটি নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান মিলেছে। আজ সকাল 7টায় কূপের মুখে আগুন দেওয়া হয়। এই কূপ থেকে দৈনিক 20-22 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এ নিয়ে ভোলার মোট 9টি কূপে গ্যাসের সন্ধান পেল বাপেক্স। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বাপেক্সের দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, বিশ্ববাজারে জ্বালানি গ্যাসের চড়া দাম ও সংকটের মধ্যে একের পর এক আশার আলো দেখাচ্ছে দ্বীপ জেলা ভোলা। জেলায় এখন পর্যন্ত 8টি কূপে বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সবশেষে ইলিশা এক নামের আরেকটি নতুন গ্যাস কূপেও গ্যাসের সন্ধান পাওয়া গেল। ধারণা করা হচ্ছে দৈনিক এই কূপ থেকে 20 থেকে 22 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। সব মিলিয়ে ওই কূপে 180 থেকে 200 বিসিএফ ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ডাকা উত্তরবঙ্গ বন্ধে বিক্ষিপ্ত গোলযোগ হয়েছে। সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু এবং পরবর্তীতে পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যুর অভিযোগে আজ বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গের 8 জেলায় 12 ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, বিজেপি ডাকা উত্তরবঙ্গ বন্ধ এবং বন্ধের উদ্দেশ্য দুটোই ব্যর্থ হয়েছে। মানুষ সাড়া দেননি, জনজীবন কার্যত সব জায়গাতে স্বাভাবিক, অল্প কিছু জায়গায় বিজেপির প্ররোচনায় গোলমালের ভয়ে কিছু মানুষ দেরিতে বেরিয়েছেন, কিন্তু দোকান খুলতে বাধা দেওয়া হয়েছে, বিজেপি মানুষের সমর্থন পায়নি। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা করে দেখিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা করে দেখিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদী নির্বাচনের সময় যা বলেছেন সেই প্রতিশ্রুতি রাখেননি। তিনি আজ শুক্রবার জলপাইগুড়ি জেলার মালবাজারে দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখার সময় এ সংক্রান্ত মন্তব্য করেন।
আগামী পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, যাই হোক না কেন, যে কোনো ভোট হোক না কেন, কানে শুনে নয় চোখে দেখে ভোট দিতে হবে। মমতা ব্যানার্জি যেটা বলেছে সেটা করে দেখিয়েছে, নরেন্দ্র মোদী যেটা বলেছে ভোটে বলার পর কেটে পড়েছে, আরেদের চোখে দেখা যায়নি। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বিজেপির নেতাদের 2 বছরে খুঁজে পায়নি। আপনি দেখাতে পারেন 9 বছরে নরেন্দ্র মোদীর সরকার একটা মিটিং করেছে মানুষের উন্নয়নের স্বার্থে, আমি আপনাদের কাছে কোনো দিন সমর্থন চাইতে আসবো না, আর এই মাটিতে পা রাখবো না, কথা দিয়ে যাচ্ছি। একটা মিটিং 9 বছর কেউ দেখাতে পারবে না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ধূপগুড়িতে হজরত দরবেশ বাবার মাজার জিয়ারত ও দোয়া প্রার্থনা করেন। এ সম্পর্কে তিনি এক বার্তায় বিষয়টি উল্লেখ করে বলেন, জনসংযোগ যাত্রা চলাকালীন আমি হজরত দরবেশ বাবার মাজার পরিদর্শনে গিয়েছিলাম। ধার্মিক সামাজিক ক্ষেত্রে এই মাজারের প্রাসঙ্গিকতা অনন্য। বহু মানুষ আজ আমার সঙ্গে এখানে জড়ো হয়েছিলেন, তাদের সমর্থন এবং ভালোবাসাই আমাদের সামনের দিনে এগিয়ে চলার শক্তি বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয়ী হয়েছে। নির্বাচন নিয়ে যখন সুপ্রিম কোর্টের সঙ্গে সরকারের আইনি লড়াই চলছে, তখন বৃহস্পতিবার এই আস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে 180 জন সংসদ সদস্য দেশ পরিচালনায় শাহবাজ শরীফের উপর পূর্ণ আস্থা ঘোষণা করেন। এরপর এক ভাষণে পাক প্রধানমন্ত্রী তাঁর দলের পাশাপাশি ক্ষমতাসীন জোটের সংসদ সদস্যদের ধন্যবাদ জানান। গত বছর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর 174 জন সংসদ সদস্যের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন শাহবাজ শরীফ। সে হিসেবে এক বছরের মাথায় এসে 6 জন সংসদ সদস্যের সমর্থন বেশি পেলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন, কিন্তু শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার ইমরান খানের দাবি প্রত্যাখ্যান করেছে। সরকার বলছে দেশের অর্থনৈতিক সংকটের কারণে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যয় মেটানোর অবস্থা নেই। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই আন্দোলনের কোনো নেতাকে হত্যা করা হলে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যৌথভাবে প্রতিশোধ নেওয়ার জন্য লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ইসলামী জিহাদের চুক্তি রয়েছে। গাজাভিত্তিক ইসলামী জিহাদের পলিটব্যুরো সদস্য ওয়ালিদ আল কাতাতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, আমাদের যে কোনো নেতাকে হত্যা করা হলে আমরা হিজবুল্লাহর সঙ্গে মিলে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাব। কাতাতি বলেন, হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসলামী জিহাদের সঙ্গে এ ধরনের চুক্তি থাকার কথা নিশ্চিত করেছেন। ইসলামী জিহাদের এই নেতা আরও বলেন, ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোর যে কোনো নেতাকে হত্যা করা হলে সবগুলো আন্দোলন মিলে তার প্রতিশোধ নেবে। কাতাতি বলেন, ইহুদিবাদীরা রক্তপিপাসু এবং তারা প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতিশোধমূলক হামলার প্রহর গুনছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নাকাবার সমাপ্তি এবং ফিলিস্তিনের মুক্তির দিন ঘনিয়ে এসেছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আজ ইহুদিবাদী ইসরায়েলের প্রতিষ্ঠা দিবস। এই বিপর্যয়ের দিনকেই নাকাবা বলে অভিহিত করা হয়। এই দিনে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনে তাদের অস্তিত্ব ঘোষণা করে এবং ফিলিস্তিনের প্রায় 80% ভূমি দখল করে। এই দিন ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক অভিবাসনে বাধ্য করে এবং সারা বিশ্ব থেকে ইহুদিদের অধিকৃত ভূমিতে নিয়ে আসতে শুরু করে। এই দিবসকেই ফিলিস্তিনিরা নাকাবা দিবস হিসেবে পালন করে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি আজ একটি টুইট বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি লিখেছেন, অন্য একটি জাতির ভূখণ্ড দখল করে ইসরায়েল নামক একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার বিপর্যয়কর দিন আজ। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান লেবানন সফরে গিয়ে সেদেশের স্থিতিশীলতা রক্ষা এবং সরকার ও প্রতিরোধ শক্তির প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তাঁর লেবানন সফরের গুরুত্ব সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান লেবানন সফরে গিয়ে সেদেশের কর্মকর্তাদের সাথে সাক্ষাতে লেবাননের স্থিতিশীলতা রক্ষা এবং সরকার ও প্রতিরোধ শক্তির প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তিনি ওমান সফর শেষ করে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলের নেতৃত্বে বৈরুত সফরে গেলেন। বৈরুতে তিনি সেদেশের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে সাক্ষাতে বাণিজ্য ও অর্থনৈতিক সহ সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারের আহ্বান জানান। এই সাক্ষাতে লেবাননের প্রধানমন্ত্রী ইরানকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে লেবাননের ব্যাপারে তেহরানের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিস্তারের উপর গুরুত্ব আরোপ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান দায়িত্ব নেয়ার পর এই নিয়ে চতুর্থবার এমন সময় লেবানন সফরে গেলেন যখন ওই দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র ফাটল সৃষ্টি হয়েছে। গত বছর অক্টোবরের শেষে মিশেল আউনের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত ওই দেশটিতে নতুন কোনো প্রেসিডেন্ট দায়িত্বভার নেয়নি। লেবাননে এমন সময় আর্থরাজনৈতিক ক্ষেত্রে সংকট অব্যাহত রয়েছে যখন ওই দেশটির কঠিন সময়ের বন্ধু হিসেবে ইরান তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ না করেই সংলাপের মাধ্যমে সংকট কাটিয়ে ওঠার জন্য সেদেশের রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করে আসছে। প্রকৃতপক্ষে ইরান বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই সেদেশের আইন ও রাজনৈতিক কাঠামোর মধ্য থেকেই শক্তিশালী সরকার গঠনের প্রতি সমর্থন জানিয়ে আসছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফরে গিয়ে এ বিষয়ের উপরেই জোর দিয়ে বলেছেন, লেবাননের সরকার জনগণ, সেনাবাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের প্রতি জোরালো সমর্থন ঘোষণা দেওয়ার জন্যই বৈরুতে এসেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরান ও সৌদি আরবের মধ্যে যখন সম্পর্কের উন্নয়ন ঘটছে ঠিক তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর লেবানন সফরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এতে কোনো সন্দেহ নেই যে ইরান সৌদি ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা লেবানন সহ এই অঞ্চলের বহু সংকট সমাধানে ইতিবাচক প্রভাব ফেলবে। লেবাননের পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য তেহরানের বিশেষ পরিকল্পনা রয়েছে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের ঘটনাবলী ও ইতিবাচক পরিবর্তন লেবানন সহ সমগ্র মুসলিম বিশ্বে এর কল্যাণকর প্রভাব পড়বে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে আজ পালিত হয়েছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। দিবসটির লক্ষ্য অর্জনে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এহসানে এলাহি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
2013 সালের 24 এপ্রিল স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনায় সাভারের রানা প্লাজা কারখানা ধসে কমপক্ষে 1,100 শ্রমিক মারা যান, আহত হন সহস্রাধিক। 2012 সালের 21 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 111 জন পোশাক শ্রমিক পুড়ে মারা যান। জীবন বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়েও মারা যান অনেকে। আগুনের লেলিহান শিখার মাঝে শত শত শ্রমিকের বাঁচার আকুতি আর কান্না নাড়া দিয়েছিল সারা বিশ্বকে। শুধু পোশাক শিল্পই নয়, অর্থনীতির সব খাতে শ্রমিকের নিরাপত্তার বিষয়টি এখন খুবই জরুরি। অবিবেচক নিয়োগকর্তার নিরাপত্তা ব্যবস্থায় কাটছাট করার ঘটনায় শ্রমিক হতাহত হওয়ার ঝুঁকি বাড়ছে। চট্টগ্রামে কন্টেইনার ডিপো ও অক্সিজেন প্লান্ট এবং অতি সম্প্রতি বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল, কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান পড়ে গেল। এই অবস্থায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের দিকে হাঁটছে। তাই 2024 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হতে হলে সব প্রতিষ্ঠানে শ্রমিকের নিরাপত্তা ও অধিকারকে বাংলাদেশের সকল পর্যায়ে আবশ্যিক বিবেচ্য বিষয় হিসেবে পরিণত করতে হবে। স্বাধীন ট্রেড ইউনিয়ন ও যৌথ দর কষাকষির সুযোগ জোরালো করতে হবে বলেও আলোচনা চলছে শ্রম অধিকার বিশ্লেষক মহলে। এমন বাস্তবতায় আজ 28 এপ্রিল বাংলাদেশে পালিত হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে পালিত হওয়া দিবসটির লক্ষ্য অর্জনে সরকারের কিছু উদ্যোগের কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এহসানে এলাহি।
আমাদের অনেকজন প্রায় 450 মতো ইন্সপেক্টর আছেন, তারা বিভিন্ন সময় পরিদর্শনে যান, ওই যে সেফটি কমিটি তাদের রিপোর্টটা আমাদের ডাইফিতে আসে।
আর শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রত্যেক পোশাক কারখানায় নিরাপত্তা কমিটি গঠন করা হচ্ছে বলে জানান তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সহসভাপতি মোহাম্মদ নাসির।
যত কমপ্লায়েন্সের রুলস আছে বিশেষ করে ফায়ার সেফটির ব্যাপারে, এখানে জিরো টলারেন্স।
তাই শ্রম আইনের নিয়ম নীতির যথাযথ প্রয়োগ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ।
অকুপেশনাল হেলথ এন্ড সেফটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেগুলো আইনে ইনক্লুড করা হলো।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক আলোচনা সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে ধারাবাহিকতায় আজ আমরা আবেগ অনুভূতি নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
গত আসরে আমরা বলেছি মানুষ কখনো খুব খুশি হয়, আনন্দে লাফিয়ে ওঠে, কখনো উত্তেজিত হয়, কখনো বিষণ্ন, কখনো ক্ষুব্ধ হয়, আবার কখনো বিদ্বেষ পোষণ করে। মানুষের এই আনন্দ বেদনা প্রকাশের যে উপায় এগুলোই হচ্ছে আবেগ। প্রচলিত মনোবিজ্ঞানের সংজ্ঞায় আবেগ মানুষের মস্তিষ্কের এক ধরনের সংকেত পদ্ধতি। আমাদের যদি কিছু ভালো না লাগে তাহলে আমরা রেগে যাই, কখনো আবার আমাদের মনে ভয় কিংবা ঘৃণার সঞ্চার হয়, মন খারাপ হয়। কিছু ভালো লাগলে আমরা খুশি হই। এই সংকেতগুলো আমাদের মস্তিষ্ক আগে অনুধাবন করে। সংকেত পেয়ে আমরা আমাদের যুক্তি অভিজ্ঞতা ব্যবহার করে সিদ্ধান্ত নেই কি করব। আবেগের ভালো দিক মন্দ দিক দুটোই আছে। ইতিবাচক আবেগ যেমন মানুষকে বিকশিত করতে সাহায্য করে, তেমনি নেতিবাচক আবেগ মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে। তাই আবেগ নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে, কারণ আবেগে থাকা অবস্থায় মানুষ সহজেই কোনো যুক্তি মানতে চায় না। কেবল নিজেকে গুরুত্ব না দিয়ে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে যৌক্তিকভাবে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করাই আবেগ নিয়ন্ত্রণ।
আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক কিছু হারাতে হয়, তাই আবেগ নিয়ন্ত্রণের কৌশল জানা জরুরি। আবেগ নিয়ন্ত্রণে রাখতে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর অভ্যাস ত্যাগ করতে হবে। কোনো কিছু নিয়ে তাৎক্ষণিক হৈহুল্লোড় না করে যুক্তি ও বাস্তবতার আলোকে কাজ করতে হবে। যে বিষয়গুলো আপনাকে আবেগ প্রবণ করে সেগুলোর বিষয়ে সতর্ক থাকুন। প্রয়োজনে অন্য কিছুর প্রতি মনোযোগী হন। যদি কারো মাধ্যমে মনক্ষুণ্ণ হন তাহলে ওই ব্যক্তির সঙ্গে সরাসরি কথা বলে সমাধান করুন। আবেগ নিয়ন্ত্রণ করতে সতর্কতার পাশাপাশি প্রয়োজন সচেতনতা। কোন কোন পরিস্থিতিতে নিজেকে সামলে রাখতে পারছেন না সেগুলো খেয়াল করুন। রাগ, ক্ষোভ, হতাশা, অস্থিরতা ইত্যাদি নেতিবাচক বিষয়ের কারণ চিহ্নিত করতে পারলে আবেগ নিয়ন্ত্রণ করা সহজ হবে। আপনি কোন কোন পরিস্থিতিতে আবেগপ্রবণ হয়ে পড়েন তা চিহ্নিত করে লিখে রাখতে পারেন। নানা পরিস্থিতিতে নিজের আবেগ, অনুভূতি ও প্রতিক্রিয়া সম্পর্কে তথ্য লিখে রেখে পরবর্তীতে ওইসব পরিস্থিতিতে নিজেকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করুন।
যেসব বিষয় নিয়ে ভাবলে আপনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ক্ষোভ ও দুঃখবোধ হয়, সেসব বিষয়ে মনে আসলে চিন্তার প্রসঙ্গ পরিবর্তন করে ফেলুন। সে সময় ভালো কোনো স্মৃতির কথা মনে করুন। চিন্তাধারা ভিন্ন খাতে প্রবাহিত করলে কম আবেগাপ্লুত হবেন। যেসব বিষয় আপনার আবেগ অনুভূতিকে নাড়া দেয় এবং দীর্ঘ সময় ধরে ক্ষোভ ও কষ্টে ভোগায়, সেসব বিষয় ভুলে থাকার চেষ্টা করুন। ওইসব বিষয় মনে পড়লেই অন্য কোনো দিকে মনোনিবেশ করার চেষ্টা করুন, অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ুন। এর ফলে আপনি এ ধরনের মানসিক অবস্থা এড়াতে সক্ষম হবেন। এক্ষেত্রে আপনাকে যেসব বিষয়ে খুব বেশি সাহায্য করবে তা হল ইতিবাচক চিন্তা। জীবনের ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবুন, ব্যায়াম করুন, নিজেকে সময় দিন, অন্যকে সাহায্য করুন। এভাবে কাজ করলে আবেগ আপনার নিয়ন্ত্রণে থাকবে। আবেগ হাতের মুঠোয় রাখতে আত্মবিশ্বাসও জরুরি। আত্মবিশ্বাস থাকলে অনেক বড় বড় সমস্যাও মোকাবেলা করা সম্ভব। তবে আত্মবিশ্বাসের পাশাপাশি আবেগ নিয়ন্ত্রণের অনুশীলন চালিয়ে যেতে হবে।
বিশেষজ্ঞদের মতে প্রথমেই আমাদেরকে ক্রোধ, ভয় বা হতাশার মতো নেতিবাচক মানসিক অবস্থার সঠিক কারণ চিহ্নিত করতে হবে। এক বা একাধিক কারণ থাকতে পারে, এসব কারণ দূর করার ব্যবস্থা নিতে হবে। নির্ভরযোগ্য আত্মীয়, নিকটজন, শিক্ষক, বন্ধু এদের সাথে বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করতে হবে। এরপর নির্ভরযোগ্য ব্যক্তির দেওয়া পরামর্শ মেনে চলতে হবে। ভয় বা হতাশা কাটিয়ে ওঠার জন্য দৃঢ় ইচ্ছা পোষণ জরুরি। রাগী বা ক্ষুব্ধ মানুষকে কেউ পছন্দ করে না, একথা সবসময় মনে রাখতে পারলে রাগ নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। অবশ্য আবেগ নিয়ন্ত্রণের অনুশীলনের জন্য সবচেয়ে সুন্দর সময় হচ্ছে বাল্যকাল ও শৈশব। তবে যাদের বয়স বেড়ে গেছে তাদেরকে এই অনুশীলন চালিয়ে যেতে হবে। তবে যারা কম বয়সী তাদের জন্য পরামর্শ হলো, আপনার দৈনন্দিন দায়িত্ব পালনে অবহেলা করবেন না। লেখাপড়ায় ভালোভাবে মনোনিবেশ করবেন, সময় পেলে পাঠ্য বই ছাড়াও ভালো ভালো বই পড়তে হবে, বেড়াতে যেতে হবে, খেলাধুলা করতে হবে। এসব বিষয় আপনাকে জ্ঞানের পরিধি বাড়াবে এবং যে কোনো পরিস্থিতিকে যুক্তি দিয়ে অনুধাবনের শক্তি বাড়াবে।
মনে রাখতে হবে, নিয়ন্ত্রিত আবেগ মানুষের জীবনকে সুন্দর ও উপভোগ্য করে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক তৈরিতেও নিয়ন্ত্রিত আবেগ জরুরি। কেবল চাকরি পাওয়ার আগে নয়, বরং আপনি যখন কোনো চাকরি পাওয়ার জন্য কোনো ধরনের মৌখিক পরীক্ষা দেন, তখন যারা পরীক্ষক হিসেবে আপনার সামনে উপস্থিত থাকেন, আমাদের আচার আচরণ, আবেগ অনুভূতি ইত্যাদি তাদের মনেও এক ধরনের অনুভূতির জন্ম দেয়। তারা যখন কোনো প্রার্থীকে চাকরির জন্য নির্বাচন করেন, তখন তাদের সেই অনুভূতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশ ভূমিকা পালন করে। সার্বিকভাবে বলা যায়, আবেগ অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারলে জীবন চলার পথ অনেক বেশি সহজ হয়ে ওঠে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সু অভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনের আজকের আসর এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। আশা করি আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
পত্রপত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। 28 এপ্রিল শুক্রবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। ঢাকার পত্রপত্রিকার শিরোনাম, তিন প্রকল্পে $1.25 বিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, দৈনিক যুগান্তর। আগামী নির্বাচন সুষ্ঠু হবে বাধা এলে প্রতিহত বলেছেন ওবায়দুল কাদের, ইনকিলাব। এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি না, সিটি নির্বাচন প্রসঙ্গে IGP, প্রথম আলো। 2008-এ নির্দলীয় 96-এর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছিল LGRD মন্ত্রী মানব জমিন। জাপান বাংলাদেশের দীর্ঘকালের প্রতীক্ষিত বন্ধু প্রধানমন্ত্রী, দৈনিক নয়া দিগন্ত। IPL থেকে দেশে ফিরে এলেন লিটন, পাপনের কথাই সত্যি হল কালের কণ্ঠ। শ্রোতা বন্ধুরা, এবার কলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরাতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে, নির্দেশ সুপ্রিম কোর্টের, সংবাদ প্রতিদিন। নোটিশ দিয়েছে বিশ্বভারতী, আদালতের দরজায় অমর্ত্য সেন আজকাল। নিজেদের ভারতীয় প্রমাণের দায়ে অসমে 20 লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে পূবের কলম। যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে FIR, সিদ্ধান্ত দিল্লি পুলিশের। শ্রোতাবন্ধুরা, শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরাখবর। তিন প্রকল্পে $1.25 বিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, এই শিরোনামে দৈনিক যুগান্তরের খবরে বলা হয়েছে, পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের সহায়তা দিতে তিন প্রকল্পে বাংলাদেশের জন্য $1.25 বিলিয়ন ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। সেই সঙ্গে
বাংলাদেশের জন্য চার বছরের একটি নতুন অংশীদারিত্ব কাঠামো তৈরি করেছে বিশ্বব্যাংক, যা 2031 সালের মধ্যে বাংলাদেশের উচ্চ মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত খবর আজও গুরুত্ব পেয়েছে দৈনিকগুলোতে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চায় সরকার, কেউ বাধা দিলে প্রতিহত করা হবে। আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের 70তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। খবরটি ইনকিলাব সহ সবগুলো দৈনিকে প্রকাশিত হয়েছে। এদিকে প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছেন না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজ দুপুরে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ মন্তব্য করেন। 2008 সালে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তাছাড়া 1996 সালে এবং তার আগেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়েছিল বলে মনে করেন তিনি। নেদারল্যান্ডসের রাজা ভিলেম আলেকজান্ডারের অফিসিয়াল জন্মদিন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা অবস্থিত দেশটির দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী এমন কথা বলেন। খবরটি মানবজমিনে প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানকে বাংলাদেশের দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেছেন, স্বাধীনতা অর্জনের দুই মাসের মধ্যেই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া কয়েকটি দেশের মধ্যে এই দেশটি তার হৃদয়ের খুব কাছের। তিনি বলেন, জাপান আমাদের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার, বাংলাদেশ তার উন্নয়নের জন্য জাপানের অবিচল সমর্থন পেয়েছে এবং স্বাধীনতার পর জাপানের কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণে সরকারি উন্নয়ন সহায়তা পেয়েছে। খবরটি দৈনিক নয়া দিগন্ত সহ সবগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পাপনের কথায় সত্যি হল এই শিরোনামে কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে স্বপ্নভঙ্গ হল লিটন দাসের। কলকাতা নাইট রাইডার্স তাকে মাত্র এক ম্যাচ খেলিয়েছে, আর কোনো ম্যাচে তার দেখা হবে না, তাই আজ লিটন দেশে ফিরে এসেছেন। বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পাবেন কিনা এটা নিয়ে আরও আগে সন্দেহ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার সন্দেহই শেষ পর্যন্ত সত্যি হল। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। বিচারাধীন বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার জেরে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে। শুক্রবার চাঞ্চল্যকর রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি নরসিংহের ডিভিশন বেঞ্চ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বদলে এই মামলায় অন্য বিচারপতি নিয়োগের নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে। খবরটি কলকাতা থেকে প্রকাশিত সবগুলো দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। নোটিশ দিয়েছে বিশ্বভারতী, আদালতের দরজায় অমর্ত্য সেন, এই শিরোনামে দৈনিক আজকাল পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে অমর্ত্য সেনের জমি বিবাদ মিটছেই না, বিবাদের কারণ 13 ডেসিমেল জমি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শান্তিনিকেতনের অমর্ত্য সেনের বাসভবনের মধ্যে রয়েছে বিশ্বভারতীর জমি। দিন কয়েক আগে তাকে উচ্ছেদ নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সঙ্গে বলা হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 15 দিনের মধ্যে ওই জমি খালি করতে হবে, যার সময় শেষ হচ্ছে 6 মে। এবার ওই নোটিশের প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন। বিশ্বভারতীর নোটিশের উপর স্থগিতাদেশ চেয়ে বৃহস্পতিবার সিউড়ি জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন। নিজেদের ভারতীয় প্রমাণের দায়ে অসমে ২০ লক্ষ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে, এই শিরোনামে পূবের কলম পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, একটি উন্নয়নশীল ভারতে নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য লড়াই জারি রয়েছে। অসমে প্রায় ২০ লক্ষ মানুষ বা 5% বেশি মানুষের নাগরিকত্ব বর্তমানে প্রশ্নের মুখে, কারণ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে তাদের যেতে হবে ডিভিশন ক্যাম্পে। ফলে ভারতীয় প্রমাণ করার জন্য তাগিদ এখন এক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামীকাল।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন, শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলোর তৎপরতা, দেশের ভেতর নানা আলোচনা সমালোচনা নিয়ে আমরা গত পর্বে কথা বলেছি, কিন্তু হাতে সময় না থাকায় একটি পর্যায়ে আলোচনা শেষ করতে হয়েছিল। আজ সেখান থেকেই শুরু করব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ ডিফেন্স জার্নাল পত্রিকার প্রধান সম্পাদক আবু রুশদ। জনাব আবু রুশদ, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব আবু রুশদ, গত পর্বের শেষ প্রশ্নটি ছিল, যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা সফর করছিলেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বক্তব্য দিয়েছেন যে আমেরিকা চাইলে যে কোনো দেশে সরকার পাল্টে দিতে পারে। প্রধানমন্ত্রী কেন এই বক্তব্য দিলেন এবং তিনি কোনো কিছু আশঙ্কা করছেন কিনা? আপনি এর জবাবে বলেছিলেন, আমেরিকা তো আমাদের কোনো ক্ষতি করেনি। সেই আলোচনা কিন্তু শেষ করা যায়নি, সেখান থেকেই আপনাকে শুরু করার আহ্বান জানাচ্ছি।
আমেরিকানরা অবশ্যই পৃথিবীর এক নম্বর শক্তি, তারা হয়তো চাইলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কি আমেরিকানরা আমাদের কোনো ক্ষতি করেছে বলে তো আমি মনে করি না। তারা আমাদের দেশে একটা ডেমোক্রেসি চাচ্ছে। এখন কেউ যদি মনে করে যেটা বিরোধী দলকে বা বিএনপি কে বা অন্য জামাত ইসলামকে ফেসিলিটেট করছে, এর জন্য আমাকে বলতে হবে আমেরিকার বিরুদ্ধে, সেটা তো আসলে ঠিক না। এখন শেখ হাসিনা নির্দ্বিধায় একজন রাজনীতিবিদ এবং একটি রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবার থেকে তিনি এসছেন, তিনি আর এইটাকে আমি রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখতে পারি, আবার এটাকে একটা ইঙ্গিত হিসাবেও দেখতে পারি। তবে এটা তিনি ভালো বলতে পারবেন, এখন এর থেকে আর বেশি আমি কি বলবো বলে।
জনাব আবু রুশদ, আপনি বললেন যে আমেরিকা তো আমাদের কোনো ক্ষতি করেনি, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকেই অনেক বক্তব্য আছে বা বিশ্লেষকদের অনেকেই বলে থাকেন যে ওয়ান ইলেভেনের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে তার সাথে পশ্চিমা জগতের একটা বড় সম্পর্ক ছিল এবং সে কারণে পরিবর্তনগুলো হয়েছে। আর ওয়ান ইলেভেনকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ক্ষেত্রে প্রভাবশালী একটি ইস্যু মনে করা হয়, এ বিষয়টিকে আপনি কিভাবে দেখেন?
ওয়ান ইলেভেন আমাদের দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিত, রাজনৈতিক রঙ্গনকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু আমি এটাকে কখনোই সমর্থন করিনি। আমি নিজে তখন দৈনিক পত্রিকায় ছিলাম, এগুলো নিয়ে আমি সেই সময় যথেষ্ট আমি প্রতিবাদ করেছি, লিখেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখেন, এখানে 9/11 যখন হয়েছিল, 2001 সালে যখন টুইন টাওয়ার অ্যাটাক হয়েছিল, তারপরের বিশ্ব প্রেক্ষিতে আপনি চিন্তা করেন, সেই প্রেক্ষিতে বাংলাদেশে তখন যে সরকার ছিল, বিএনপি এবং চার দলীয় জোট সরকার ছিল, সে সময় বাংলাদেশে একটার পর একটা যে ঘটনাগুলো ঘটছিল আর কি, সেই ঘটনাগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা যদি সেইগুলোকে অন্য দৃষ্টিতে দেখি, যে যেমন ধরেন 10 ট্রাক আপনার অস্ত্র পাচার, এই যে সিরিজ বোমা হামলা, 21 আগস্টের গ্রেনেড হামলা, এই সমস্ত জিনিস একটা অকার্যকর সরকারের মানে প্রমাণ দেয়, এবং তখন বিএনপি সরকার অনেক বন্ধুহীন হয়ে পড়ছে। তাদের ডিপ্লোমেটিক্যালি এবং অন্যান্য বিষয়গুলো তারা ঠিক মতো আপনার চালু রাখতে বজায় রাখতে পারেনি। এখন সেই প্রেক্ষিতে, তখনকার প্রেক্ষিতে তারা নিশ্চয়ই একটা আতঙ্কের মধ্যে ছিল, এবং এটা আপনাকে ধরতে হবে। একটা বড় দেশ যেটা বিশ্ব শক্তি, যেমন ধরেন আপনার রাশিয়ার কথাই ধরেন, তারা যে ইউক্রেনে আগ্রাসন করেছে সেটা তাদের নিরাপত্তা আপনার একটা ভীতি থেকে আক্রমণ করেছে, যদিও এটা একটা আগ্রাসন। ঠিক ওই সময়ে যখন 9/11 এর পরে আমেরিকা সেরকম একটা ভীতিকর অবস্থার মধ্যে ছিল, সেটা তারা করেছে এবং এটার জন্য ক্ষতি হয়েছে। কিন্তু ক্ষতিটা হলো রাজনৈতিক ভাবে, কিন্তু আবার আওয়ামী লীগের লাভ হয়। আপনি যদি আবার সেটাও বলেন যে হ্যাঁ লাভ হয়েছে কিন্তু আওয়ামী লীগের, কিন্তু তাদের ভুলটা যদি এখন তারা বুঝতে পারে, তারা সামগ্রিকভাবে বুঝতে পারে, এবং তারা যদি আবার একটা আমাদের দেশে গণতান্ত্রিক মানে আপনার সিস্টেম আপনার আবার নিয়ে আসতে চায়, তাহলে আমাদেরকে অবশ্যই এটাকে স্বাগত জানাতে হবে, এবং সেটা যে দেশই করুক স্বাগত জানা হবে। আর যদি কোনো দেশ, সে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে কি করে নাই, কিন্তু এখনকার প্রেক্ষিতে যদি আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা গণতান্ত্রিক অধিকারের বিপক্ষে যায়, একটি ফ্যাসিবাদের পক্ষে কথা বলে, সেটাকে আমরা প্রতিবাদ করব। আমাদের ইন রেড লাইনটা এখানে হওয়া দরকার।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ ডিফেন্স জার্নাল পত্রিকার প্রধান সম্পাদক আবু রুশদের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব আবু রুশদ, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বৈঠক হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর, যেখানে সরকারের সাথে বিএনপির বা আওয়ামী লীগের সাথে বিএনপির বৈঠক হওয়ার কথা, সেখানে আমরা ভিন্ন চিত্র দেখছি। এটি কেন এবং কতটা গ্রহণযোগ্য বিষয়টি, আর বিএনপির অবস্থান ক্ষুণ্ণ হচ্ছে কিনা এতে?
এইগুলো তো বাংলাদেশে আসলে এইরকম একটা ছোট দেশ হোক বা বড় দেশ হোক, এগুলো তো মানে আসলে মেনে নেওয়া কষ্টকর হয়, খারাপ লাগে। আমি একজন বাংলাদেশী হিসেবে খারাপ লাগে যে যখন দেখি যে নিজেদের আমাদের বিষয়গুলো আমরা নিজেরা ম্যানেজ করতে পারছি না। আমাদের তো প্রায় 51-52 বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতার, আমরা তো একটা ছোট দেশও, আয়তনে ছোট হলেও তো মানব সম্পদের দিক দিয়ে অনেক বড় দেশ, কিন্তু তারপরও বাস্তব বলে কতগুলি কথা আছে। আমরা আসলে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে ব্যর্থ হই, এটা আমরা অস্বীকার করতে পারি না। আপনার যদি মনে থাকে, আপনিও একজন সাংবাদিক, যে 1991 সালের পর থেকে কিভাবে আপনার আওয়ামী লীগও এই বিদেশিদের কাছে ধর্ণা দিতেন, প্রতিটা বিষয়ে ধর্ণা দিতেন, আপনার এই মানবাধিকার বিষয় বলেন, নারী অধিকার বিষয় বলেন, আপনার যদি তখন খেয়াল থাকে বিএনপি সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেওয়া হবে না, এই ধরনের কথাবার্তাও তখন বলা হয়েছে। 173 দিন হরতাল করা হয়েছে বিদেশিদের কাছে। এই যে আমি তখন দৈনিক পত্রিকায় ছিলাম 2001 সালের পরে, এখানে যখন আমেরিকান রাষ্ট্রদূত, তারপরে এই যে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, ওনারা তো ওপেনলি আওয়ামী লীগাররা ওনাদের সাথে এদের সাথে বৈঠক করতেন, কথিত সুশীলরা বৈঠক করতেন এবং দেশকে মনে হচ্ছে তারা করছেন। এখন এই ধারাবাহিকতাগুলো তো আমাদের আছে।
জনাব আবু রুশদ, সাক্ষাৎকারের একেবারে শেষ দিকে চলে এসেছি। আপনি বলছিলেন বিদেশিদের সাথে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলার একটা ধারাবাহিকতা কিন্তু আমাদের আছে, তো এখানকার পরিস্থিতি সম্পর্কে আপনি কি বলবেন?
আর এখন যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এমন একটা অবস্থা যে আমরা নিজেরা নিজেদেরকে আসলে কোনো মেনটেন করতে পারছি না, কেউ কাউকে সহ্য করতে পারছি না, সামাজিকভাবে সবকিছু অস্থির করে ফেলেছে বিএনপি, আওয়ামী লীগ বিএনপিকে কেউ কাউকে সহ্য করতে পারছে না, এই পরিস্থিতিটা আমরা তৈরি করেছি। এখন কেউ যদি এটার মধ্যে একটি ভূমিকা পালন করে, তাহলে আমি এইটাকে কি, আমি দোষ কি দিতে পারবো? এখন যদি কেউ আমাদের সমস্যাটা সমাধানের জন্য আগ্রহী হয়, বিশেষ করে আমাদের মতো দেশ, আমরা যে অনেক কিছুর উপরে নির্ভরশীল, আপনি যদি দেখেন আজকে যদি আমাদের গার্মেন্টস নেওয়া বন্ধ করে দেয় জাতিসংঘে, আমাদের সশস্ত্র বাহিনী নেওয়া বন্ধ করে দেয়, আমাদের কি আছে? আমাদের এমন কোন শিল্প, এমন কোন খনিজ সম্পদ আছে যে আমরা টিকে থাকতে পারবো? ইরানের কথা ধরেন আপনি, সৌদি আরবের কথা ধরেন আপনি, জর্দান, এদের তো তেল আছে, এরা তাও টিকে থাকতে পারবে, আমরা কি দিয়ে টিকে থাকবো? আমাদেরকে কিছুটা হলেও অন্যের এই সমস্ত বিষয়ে মুখাপেক্ষি হতে হয় আমাদের নিজেদের সাথে। এবং এখানে বিএনপির ব্যাপার যেটা বললেন, বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম, গণতন্ত্র আনার ক্ষেত্রে এদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না, যে যত কথা বলুক, বিএনপির অনেক দুর্বলতা। এখন বিএনপিকে কি যথেষ্ট হেনস্থা করা হয়নি? যথেষ্ট কি বিএনপি ভোগেনি? তার দলীয় নেত্রীকে কি অপমান অপতস্থ করা হয়নি, জেলে নেওয়া হয়নি? এরপরে বিএনপিকে যদি, এখন বিএনপি গণতন্ত্র চায় এদেশে, একটি সুস্থ নির্বাচন চায়, বিএনপি কখনো এদেশের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ করেনি, যদিও তাদের অদক্ষতা আছে, সে পর্যায়ে আমি তো মনে করি না যে এটা বিএনপির কোনো কাছে কোনো দোষের। এভাবে যদি একটা সমস্যার সমাধান হয়, দুজনকে এক টেবিলে আনানো যায়, একটা সুষ্ঠু নির্বাচনে অসুবিধা কোথায়?
তো জনাব আবু রুশদ, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং এ বিষয়ে বিভিন্ন মহলের তৎপরতা, বক্তব্য, আলোচনা এবং বাস্তবতা নিয়ে দুই পর্বে চমৎকার আলোচনা করার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতাবন্ধুরা, আলাপনের আজকের আসর থেকে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
আলাপন অনুষ্ঠানটি শুনলেন। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইসলামী বিপ্লবের কল্যাণে ইরানের নতুন প্রজন্মগুলো তাদের শত্রুমিত্রকে চিনতে পেরেছে, মন্তব্য ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির। ইরানি নৌযানকে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় মার্শাল দ্বীপপুঞ্জের একটি তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে আওয়ামী লীগ যথাযথ জবাব দেবে বলে ওবায়দুল কাদেরের মন্তব্য। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা করেননি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। এবারে সবশেষ পাওয়া একটি খবর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইউক্রেন। একটি জার্মান মিডিয়া এই খবর দিয়ে লিখেছে, ইউক্রেন 17 কিলোগ্রাম বিস্ফোরক বহনকারী একটি আত্মঘাতী ড্রোন দিয়ে রুশ প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করেছিল। ফার্স্ট বার্তা সংস্থা জার্মানির বিল্ড পত্রিকার বরাত দিয়ে খবর দিয়েছে। বিল্ড লিখেছে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী ড্রোন দিয়ে হত্যা করতে চেয়েছিল, কিন্তু ড্রোনটি লক্ষ্যবস্তু থেকে কয়েক মাইল দূরে গিয়ে বিধ্বস্ত হয়। কিয়েভের ওই হত্যা পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। বিল্ড আরও জানায়, গত রোববার ইউক্রেনীয় বাহিনী 17 কেজি C4 বিস্ফোরক বোঝায় একটি UJ-22 ড্রোন আকাশে ওড়ে মস্কোর কাছে নির্মিত শিল্পনগরী রুতনেভের লক্ষ্যে ওই উড্ডয়ন করা হয়েছিল। তো শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো, সুস্থ থাকুন। খোদা হাফেজ।